हरिबोल। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिने। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহট্টের বিশ্বপ্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যম জয় পিতা গোস্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত পুণতি নিবেদন করে তাঁর অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবত পুণতি নিবেদন করে তাঁর অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং সকল শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুক আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা অন্ত্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা বিষয়বস্তুর অধ্যয়ন করে শ্রবণ করব। তো এই অধ্যায়ে ছিল ভক্তিবিনু ঠাকুর তাঁর অমৃত প্রভাব ভাষ্যে কথাসারে লিখেছেন, শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে একদিন মহাপ্রভু আইটোটা থেকে সমুদ্র দর্শন করে সমুদ্রকে যমুনা বলে মনে করে জলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। রাধাকৃষ্ণের জলকেলি আস্বাদনী এই লীলার তাৎপর্য। এইভাবে ভাসতে ভাসতে মহাপ্রভু কোণার্কের দিকে চললেন। কোন জেলে বড় মাছ বলে তাকে জাল দিয়ে টেনে দেখল যে অচৈতন্য অবস্থায় প্রভুর আকৃতি অত্যন্ত বিকৃত হয়েছে। তাকে স্পর্শ করা মাত্র সেই জেলের প্রেমাবেশ হল। সে ভয় করল যে আমার কাঁধে এই ভূত পেয়ে বসেছে, এই মনে করে সে উঝার কাছে যাচ্ছিল। এমন সময় মহাপ্রভুকে নানা স্থানে নানাভাবে অন্বেষণ করে স্বরূপ গোস্বামী এবং অন্যান্য ভক্তরা তীরে আস্তে আস্তে তার সঙ্গে দেখা হল। তাদের জিজ্ঞাসাক্রমে সে তার সমস্ত বৃত্তান্ত বলায় স্বরূপ গোস্বামী দেখলেন যে সেই জেলেটি মহাপ্রভুকে তীরে তুলেছে। কৃষ্ণ নামের চাপড় দিয়ে জালিয়ার ভয়রূপ ভূত ছাড়ালেন। পরে মহাপ্রভুকে নাম কীর্তনের দ্বারা সচেতন করে উঠিয়ে তাঁর লীলা শ্রবণ করতে করতে তাঁকে গৃহে আনলেন। শরত জ্যোৎস্না সিন্ধু অবকলনয়া জাত যমুনা ব্রহ্মাদ ধাবন যো অস্মিনে হরি বিরহতা অর্ণবৈব নিমগ্ন মূর্ছাল পয়সি নিবসন রাত্রিমখিলম প্রভাতে প্রাপ্ত স্বৈরবতু সচিস সুনুরিহন।
যিনি শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে
समुद्र के देखे जमुना भ्रमे हरि विरह तापार्णवे निमग्न हये जलेर मध्ये पड़े समस्त रात्रि मूर्छित छिलेन एवं प्रभाते स्वरूप आदि तार अंतरंग पार्षद कर्तृक प्राप्त हये छिलेन सेई सचिनंदन तार लीलार द्वारा आमादेर पालन करुन जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्त वृंद श्री चैतन्य महाप्रभुर जय श्रीमन नित्यानंद प्रभुर जय श्री अद्वैत चंद्रेर जय एवं श्री चैतन्य महाप्रभुर भक्त वृंदेर जय এই মতে মহাপ্রভু নীলাচলে বৈশে রাত্রি দিনে কৃষ্ণ বিচ্ছেদ আর্ণবে ভাসে এভাবে কৃষ্ণ বিচ্ছেদ রূপ সমুদ্রে দিন রাত ভাসমান হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন শরৎকালের রাত্রি সব চন্দ্রিকা উজ্জ্বল প্রভু নিজ গণ লইয়া বেড়ান রাত্রি সকল শরৎকালের এক রাত্রে চাঁদের আলোয় যখন সব কিছু ঝলমল করছিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন উদ্যানে উদ্যানে ভ্রমেন কৌতুক দেখিতে রাসলীলার গীত শ্লোক পড়িতে শুনিতে শ্রীকৃষ্ণের লীলা দর্শন করে এবং রাসলীলার গীত শ্লোক পড়তে পড়তে এবং শুনতে শুনতে তিনি উদ্যানে উদ্যানে ভ্রমণ করছিলেন প্রভু প্রেমাবেশে করেন গান নর্তন কভু ভাবাবেশে রাস লীলা অনুকরণ প্রেমাবেশে তিনি কখনো গান করছিলেন এবং নৃত্য করছিলেন কখনো ভাবাবেশে রাসলীলার অনুকরণ করছিলেন কভু ভাব উন্মাদে প্রভু ইতি উতি ধায় ভূমে পড়ি কভু মূর্ছা কভু গড়ি যায় কখনো ভাবাবেশে উন্মত্ত হয়ে তিনি ইতস্তত ছুটে যাচ্ছিলেন কখনো মূর্ছিত হয়ে ভূমিতে পড়ছিলেন এবং কখনো ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন রাসলীলার এক শ্লোক যবে পড়ে শুনে পূর্ববত তবে অর্থ করে নয়াপনে স্বরূপদামদরের মুখে রাসলীলার শ্লোক শুনে অথবা নিজে আবৃত্তি করে তিনি পূর্বের মতো সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন এই মতো রাসলীলায় হয় যত শ্লোক সবার অর্থ করে পায় কভু হর্ষ সুখ এভাবে তিনি রাসলীলার সমস্ত শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন কখনো তিনি হরষিত হচ্ছিলেন এবং কখনো তিনি বিষাদগ্রস্ত হচ্ছিলেন সেসব শ্লোকের অর্থ সেসব বিকার সেসব বর্ণিতে গ্রন্থ হয় অতি বিস্তার সে সমস্ত শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে গেলে এবং সে সমস্ত বিকারের কথা বর্ণনা করতে গেলে এই গ্রন্থ অনেক বড় হয়ে যাবে দ্বাদশ বৎসরে যে যে লীলা ক্ষণে ক্ষণে অতি বাহুল্য ভয়ে গ্রন্থ না কইলু লিখনে এই গ্রন্থটি অনেক বড় হয়ে যাবে বলে আশঙ্কা করে অন্তর্লীলার বার বৎসর প্রতি ক্ষণে ক্ষণে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত লীলা বিলাস করেছিলেন তা আমি বর্ণনা করলাম না পূর্বে যেই দেখাই আছি দিগি দর্শন তৈছে জানি হো বিকার প্রলাপ বর্ণন আগে আমি যেমন দিগদর্শন করেছি তেমনি ভাবে আমি মহাপ্রভুর বিকার এবং প্রলাপের বর্ণনা করছি সহস্র বদনে যবে কহে অনন্ত এক দিনের লীলার তবু নাহি পায়ন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর একদিনের লীলাও অনন্তদেব সহস্র মুখে বর্ণনা করে শেষ করতে পারেন না কোটি যুগ পর্যন্ত যদি লিখয়ে গণেশ একদিনের লীলার তবু নাহি পায় শেষ কোটি যুগ ধরে লিখেও গণেশ শ্রী চৈতন্য মহাপ্রভুর একদিনের লীলা বর্ণনা করতে পারেন না ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার কৃষ্ণ যার না পায়ন্ত কেবা ছাড়ার ভক্তের প্রেম বিকার দর্শন করে শ্রীকৃষ্ণ চমৎকৃত হন। শ্রীকৃষ্ণ যার অন্ত পান না, তার অন্ত আর কে খুঁজে পেতে পারে। ভক্ত প্রেমার যত দশা যে গতি প্রকার, যত দুঃখ যত সুখ যতে কো বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, ভক্ত ভাব অঙ্গী করে তাহা আস্বাদিতে। ভক্তের প্রেমের যত দশা, যত প্রকার গতি, যত দুঃখ, যত সুখ, যত বিকার, তা শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে জানতে পারেন না, তাই তা আস্বাদন করার জন্য তিনি ভক্তভাব অবলম্বন করেন। কৃষ্ণেরে নাচাই প্রেমা ভক্তেরে নাচাই, আপনে নাচয়ে তিনে নাচয়ে কোঠাই। কৃষ্ণ প্রেম কৃষ্ণকে নাচায়, তার ভক্তকে নাচায় এবং নিজে নাচে, এভাবে এই তিনে এক স্থানে নাচে। প্রেমের বিকার বর্ণিতে চাহে যেই জন, চাঁদ ধরিতে চাহে যেন হইয়া বামন। যে কৃষ্ণ প্রেমের বিকার বর্ণনা করতে চায়, সে যেন বামন হয়ে চাঁদ ধরতে চায়। বায়ু জয়ছে সিন্ধু জলের হরে এক কন, কৃষ্ণ প্রেম কন তৈছে জীবের স্পর্শন। বায়ু যেমন সমুদ্রের জলের এক কণা হরণ করে, জীব তেমন কৃষ্ণ প্রেম রূপ সমুদ্রের এক কণা কেবল স্পর্শ করতে পারে। ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত, জীব ছাড় কাহা তার পাইবে ক অন্ত। প্রেমের সমুদ্রে ক্ষণে ক্ষণে অন্তহীন তরঙ্গ উঠে, নগণ্য জীব কিভাবে তার অন্ত খুঁজে পাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য যাহা করেন আস্বাদন, সবে এক জানে তাহা স্বরূপাদিগণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম আস্বাদন করেছিলেন, তা স্বরূপ দামোদর প্রমুখ তাঁর অতি অন্তরঙ্গ পার্শ্বদেরই কেবল জানতেন। জীব হইয়া করে যেই তাহার বর্ণন, আপনা সুধিতে তাঁর ছুঁয়ে কখন। কোন সাধারণ জীব যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেন, তখন তিনি নিজেকে পবিত্র করার জন্য কেবল সেই মহাসমুদ্রের এক কণা স্পর্শ করেন। এই মত রাসের শ্লোক সকলই পড়িলা, শেষে জল কেলির শ্লোক পড়িতে লাগিলা। এভাবে রাসলীলার সমস্ত শ্লোক পড়া হলো, তারপর তিনি জল কেলির শ্লোক পড়তে লাগলেন। তাভিযুত শ্রমম অপহিতুম অঙ্গ সঙ্গ সৃষ্ট স্রজস কুচ কুঙ্কুম রঞ্জিতায়া গন্ধর্ব পলিভি অনুদ্রুত আবিশত বাম শান্ত গজিভি ইভরাড ইব ভিন্ন সেতু। হস্তিনীদের সঙ্গে গজরাজ যেভাবে জলক্রীড়া করে, তেমনি ভাবে লোক ধর্মাতীত ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলায় শ্রান্ত হয়ে গন্ধর্ব পতিদের মতো মৌমাছিদের দ্বারা পশ্চাৎ পশ্চাৎ অনুসৃত হয়ে শ্রম অপনোদন করার আশায় জলে প্রবেশ করলেন। সেই সময় গোপিকাদের কুচ কুঙ্কুম রঞ্জিত মালা তাদের অঙ্গসঙ্গের দ্বারা মর্দিত হয়েছিল। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 33 অধ্যায়ের 22 থেকে উদ্ধৃত। এই মত মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা হইতে সমুদ্র দেখে আচম্বিতে। এভাবে ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ আইটোটা থেকে সমুদ্র দেখলেন। চন্দ্রকান্তে উচ্ছলিত তরঙ্গ উজ্জ্বল ঝলমল করে যেন যমুনার জল। উজ্জ্বল চাঁদের আলোয় সমুদ্রের তরঙ্গ ঝলমল করছিল, তা দেখে মনে হচ্ছিল যেন যমুনার জল। যমুনার ভ্রমে প্রভু ধাইয়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। সমুদ্রকে যমুনা নদী বলে মনে করে ভুল করে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের অলক্ষে ছুটে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন। পড়িতেই হইলা মূর্ছা কিছুই না জানে, কভু ডুবাই কভু ভাসায় তরঙ্গে রগনে। সমুদ্রে পড়া মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হলেন। তার তখন কোন রকম চেতনা ছিল না। সমুদ্রের তরঙ্গে কখনো তিনি ডুবতে লাগলেন, আবার কখনো তিনি ভাসতে লাগলেন। তরঙ্গে বহিয়া ফিরে যেন শুষ্ক কাষ্ঠ, কে বুঝিতে পারে এই চৈতন্যের নাটক। সমুদ্রের তরঙ্গে তাকে শুষ্ক কাঠের মতো ভাসিয়ে নিয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভু। এই নাটকীয় লীলা কে বুঝতে পারে। কোণার্কের দিকে প্রভুর তরঙ্গে লইয়া যায়, কভু ডুবাইয়া রাখে কভু ভাসাইয়া লইয়া যায়। সমুদ্রের তরঙ্গ কখনো ডুবিয়ে রাখে, আবার কখনো ভাসিয়ে রাখে। তাকে কোণার্কের দিকে নিয়ে যেতে লাগলো। কোণার্ক বা অর্কতীর্থ সূর্যদেবের মন্দির। এই মন্দিরটি জগন্নাথপুরীর 19 মাইল উত্তরে সমুদ্রের তীরে অবস্থিত। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে কালো পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়। এটি স্থাপত্য শিল্পের একটি অপূর্ব সুন্দর নিদর্শন। যমুনাতে জল কেলি গোপীগণ সঙ্গে, কৃষ্ণ করেন মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে যমুনায় জল কেলি করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু সেই লীলায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। ইহা স্বরূপাদিগণ প্রভু না দেখিয়া, কাহা গেলা প্রভু কহে চমকিত হইয়া। এদিকে স্বরূপ দামদর প্রমুখ ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে চমকে উঠে জিজ্ঞাস করলেন, মহাপ্রভু কোথায় গেলেন। মনোবেগে গেলা প্রভু দেখিতে নারিলা, প্রভুরে না দেখিয়া সংশয় করিতে লাগিলা। শ্রী চৈতন্য মহাপ্রভু মনের বেগে ছুটে গিয়েছিলেন, তাই কেউ তাকে দেখতে পায়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সকলে অত্যন্ত বিচলিত হলেন। জগন্নাথ দেখিতে কিবা দেবালয়ে গেলা, অন্য উদ্যানে কিবা উন্মাদে পড়িলাম। তারা ভাবতে লাগলেন, তিনি কি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে গেলেন, নাকি অন্য কোনো উদ্যানে গিয়ে উন্মত্ত হয়ে পড়লেন। গুন্ডিচা মন্দিরে গেলা কিবা নরেন্দ্রের, চটক পর্বতে গেলা কিবা কোণার্কে। তিনি কি গুন্ডিচা মন্দিরে গেলেন, নাকি নরেন্দ্র স্বরূপে গেলেন। তিনি কি চটক পর্বতে গেলেন, নাকি কোণার্কের মন্দিরে গেলেন। এত বলি সবে ফিরে প্রভুরে চাহিয়া, সমুদ্রের তীরে আইলা কতজন লইয়া। এভাবে আলোচনা করতে করতে ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। অবশেষে তারা কয়েকজনকে নিয়ে সমুদ্রের তীরে এলেন। চাহিয়ে বেড়াতেই ওইছে রাত্রি শেষ হইল, অন্তর ধ্যান হইলা প্রভু নিশ্চয় করিল। এভাবে খুঁজতে খুঁজতে রাত্রি শেষ হলো এবং তারা সকলে ভাবতে লাগলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই অন্তর ধ্যান করেছেন। প্রভুর বিচ্ছেদেকার দেহে নাহি প্রাণ, অনিষ্টা শঙ্কা বিনা কার মনে নাহি আর। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে তাদের সকলের মনে হল যেন তাদের দেহে থেকে প্রাণ চলে গেছে। অনিষ্ট আশঙ্কা ছাড়া তাদের মনে তখন আর অন্য কোনো চিন্তা ছিল না। অনিষ্টা শঙ্কিনী বন্ধুর হৃদয়া নিভবন্তিহি। বন্ধুর হৃদয় সর্বদা বন্ধুর অনিষ্টের আশঙ্কা করে। এই শ্লোকটি অভিজ্ঞান শকুন্তলা নাটক থেকে উদ্ধৃত। সমুদ্রের তীরে আসি যুকতি করিলা, চিরাউ পর্বত দিকে কতজন গেলাম। সমুদ্রের তীরে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর তাদের কয়েকজন শ্রী চৈতন্য মহাপ্রভু খুঁজতে চটক পর্বতের দিকে গেলেন। পূর্ব দিশায় চলে স্বরূপ লইয়া কতজন, সিন্ধু তীরে নীরে করেন প্রভুর অনেশন। অন্যদের নিয়ে স্বরূপ দামদর পূর্ব দিকে গেলেন এবং সমুদ্রের তীরে ও সমুদ্রের জলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। বিষাদে বিহল সবে নাহি কচেতন, তবু প্রেমে বুলে করি প্রভুর অনেশন। তারা সকলেই বিষাদে বিহল হয়েছে পড়েছিলেন এবং তাদের চেতনা ছিল না, কিন্তু তবুও প্রেমাবেশে তারা ইতস্তত ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। দেখে নয়েক জালিয়া আইসে কান্ধে জাল করি, হাসে কান্ধে নাচে গাই বলে হরি হরি। তখন তারা দেখতে পেলেন যে একটি জেলে কান্ধে জাল নিয়ে আসছে এবং হেসে হেসে কেঁদে কেঁদে নেচে নেচে সে হরি হরি বলে গাইছে। জালিয়ার চেষ্টা দেখি সবার চমৎকার, সরূপ গোসাই তারে পুছেন সমাচার। সে জেলেটির কার্যকলাপ দেখে তারা সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং স্বরূপ দামদর গোস্বামী তাকে তখন জিজ্ঞাসা করলেন, কহ জালিয়া এই দিকে দেখিলা এক জন, তোমার এই দশা কেনে কহ তো কারণ। স্বরূপ দামদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে জালিয়া, তুমি কি এদিকে একজনকে আসতে দেখেছো? তোমার এই অবস্থা হলো কি করে আর তার কি কারণ তা তুমি দয়া করে আমাদের বলো। জালিয়া কহে, ইহা এক মনুষ্য না দেখিল, জাল বাহিতে এক মৃতক মোর জালে আইল। সেই জেলেটি তখন উত্তর দিল, আমি কোনো মানুষকে এদিকে আসতে দেখিনি, কিন্তু আমি যখন জাল ফেলেছিলাম তখন একটি মৃতদেহ আমার জালে ধরা পড়ে। বড় মৎস্য বলি আমি উঠাইলু যতনে, মৃতক দেখিতে মোর ভয় হইল মনে। আমার জালে একটি বড় মাছ ধরা পড়েছে বলে মনে করে আমি অনেক যত্ন সহকারে জাল টেনে তুললাম, কিন্তু তখন সেই মৃতদেহটি দেখে আমার মনে খুব ভয় হল। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শ মাত্রে সেই ভূত হৃদয়ে পশিল। আমি যখন সেই মৃতদেহটিকে জাল থেকে ছাড়াছিলাম তখন আমার তার অঙ্গ স্পর্শ হল এবং স্পর্শ মাত্র সেই ভূত আমার হৃদয়ে প্রবেশ করল। ভয়ে কম্প হইল মোর নেত্রে বহে জল, গদগদ বাণী মোর উঠিল সকল। ভয়ে আমি কাঁপতে লাগলাম, আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমার কণ্ঠস্বর গদগদ হল এবং আমার শরীর রোমাঞ্চিত হল। কিবা ব্রহ্ম দৈত কিবা ভূত কহেন না যায়, দর্শন মাত্রে মনুষ্যের পৈশে সেই কায়। আমি জানি না সেটি ব্রহ্মদৈত্য না ভূত, কিন্তু তাকে দর্শন করা মাত্র সে মানুষের শরীরে প্রবেশ করে। শরীর দীর্ঘ লতার হাত পাঁচ সাত, এক এক হস্ত পদ তার তিন তিন হাত। সেই ভূতটির শরীর অত্যন্ত দীর্ঘ, প্রায় পাঁচ সাত হাত, তার একটি একটি হাত পা তিন হাত লম্বা। অস্থি সন্ধি ছুটিলে চর্ম করে নড় বড়ে, তাহা দেখি প্রাণকার নাহি রহে ধরে। চমড়ার নিচে তার অস্থিসন্ধিগুলি আলাগা হয়ে নড়বড় করছিল, তা দেখে কার ধরে প্রাণ থাকে। মড়া রূপ ধরি রহে উত্তান নয়ন, কভু গো গো করে কভু রহে অচেতন। সেই ভূতটি মরার রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল, কখনো সে গো গো শব্দ করছিল, আবার কখনো সে অচেতন হয়ে পড়ছিল। সাক্ষাৎ দেখে ছু মরে পাইল সেই ভূত, মই মইলে মর কইছে জীবে স্ত্রী পুত। আমি সচোখে সেই ভূতটিকে দেখেছি এবং সে আমার ঘাড়ে চেপেছে। এখন আমি যদি মরে যাই তাহলে আমার স্ত্রী পুত্রের কি হবে? সেই তো ভূতের কথা কহন না যাই, উঝা ঠাই যাইয়াছু যদি সে ভূত ছাড়ায়। সেই ভূতের কথা ভাষায় বর্ণনা করা যায় না, তাই আমি উঝার কাছে যাচ্ছি, যদি সে সেই ভূতটির কবল থেকে আমাকে উদ্ধার করতে পারে। একা রাত্রে বলি মৎস্য মারিয়ে নির্জনে, ভূত প্রেত আমার না লাগে নিসিংহ স্মরণে। আমি মাছ ধরার জন্য একা নির্জন স্থানে ঘুরে বেড়াই, কিন্তু নৃসিংহদেবকে স্মরণ করার ফলে ভূত প্রেত আমার কিছু করতে পারে না। এই ভূত নৃসিংহ নামে চাপয়ে দ্বিগুণে, তাহার আকার দেখিতে ভয় লাগে মনে। কিন্তু এই ভূতটি নৃসিংহ মন্ত্র উচ্চারণ করলে দ্বিগুণ শক্তিতে চেপে ধরে, তার আকৃতি দর্শন করলে মনে প্রচণ্ড ভয় হয়। উঠা না যাই হো আমি নিষেধি তোমারে, তাহা গেলে সেই ভূত লাগিবে সবারে। আমি আপনাদের নিষেধ করছি, আপনারা ওদিকে যাবেন না, সেখানে গেলে সেই ভূতটি আপনাদের সকলের ঘাড়ে চাপবে। এত শুনি স্বরূপ গোসাই সব তত্ত্ব জানি, জালিয়ারে কিছু কই সুমধুর বাণী। সে কথা শুনে স্বরূপ দামোদর গোস্বামী সব কিছু বুঝতে পারলেন এবং তখন তিনি সুমধুর স্বরে সে জেলেটিকে বললেন, আমি বড় উঝা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পড়ি শ্রীহস্ত দিলা তাহার মাথাতে। তিনি তাকে বললেন, আমি খুব বড় উঝা, কি করে ভূত ছাড়াতে হয় তা আমি জানি। এই বলে তিনি মন্ত্র পড়ে তার শ্রীহস্তে সেই জেলেটির মাথায় রাখলেন। তিন চাপড় মারি কহে ভূত পালাইল, ভয় না পাইও বলি সুস্থির করিল। তিনটি চাপড় মেরে তিনি সেই জেলেটিকে বললেন, ভূতটি এখন পালিয়ে গেছে, এখন আর ভয় তুমি ভয় পেও না। এই বলে তিনি সেই জেলেটিকে শান্ত করলেন। একে প্রেম আরে ভয় দ্বিগুণ স্থির, ভয় অংশ গেল সেই হইল কিছু ধীর। একে তো সেই জেলেটি প্রেমাবিষ্ট হয়েছিল, তার উপর সে ভয়ও পেয়েছিল, তার ফলে সে দ্বিগুণভাবে অস্থির হয়েছিল। এখন তার ভয় গেল, তাই সে কিছুটা প্রকৃতিস্থ হল। স্বরূপ কহে যারে তুমি কহ ভূত জ্ঞান, ভূত নহে তেহ কৃষ্ণ চৈতন্য ভগবান। স্বরূপ দামোদর সে জেলেটিকে বললেন, যাকে তুমি ভূত বলে মনে করছ তিনি ভূত নন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রেমাবেশে পড়িলা তেহ সমুদ্রের জলে, তারে তুমি উঠাইলা আপনার জালে। প্রেমাবিষ্ট হয়ে তিনি সমুদ্রের জলে পড়েছিলেন এবং তুমি তাকে তোমার জাল দিয়ে ধরে জল থেকে উঠিয়েছ। তার স্পর্শে হইল তোমার কৃষ্ণ প্রেমোদয়, ভূত প্রেত জ্ঞানে তোমার হইল মহাভয়। কেবল তার স্পর্শের ফলে তোমার সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয়েছিল, কিন্তু তাকে ভূত অথবা প্রেতাত্মা বলে মনে করায় তোমার মহাভয় হয়েছিল। এবে ভয় গেল তোমার মন হইল স্থিরে, কাহা তারে উঠিয়াছ দেখাও আমারে। এখন তোমার ভয় দূর হয়েছে এবং তোমার মন স্থির হয়েছে, তুমি কোথায় তাকে উঠিয়েছ তা আমাদেরকে দেখাও। জালিয়া কহে প্রভুরে দেখিয়াছ বারবার, তেহ নহেন এই অতি বিকৃত আকার। সে জেলেটি তখন বলল, মহাপ্রভুকে আমি বহুবার দেখেছি কিন্তু এটি তিনি নন, এর আকার অত্যন্ত বিকৃত। স্বরূপ কহে তাঁর হয় প্রেমের বিকার, অস্থি সন্ধি ছাড়ে হয় অতি দীর্ঘকার। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, ভগবত প্রেমে আবিষ্ট হওয়ার ফলে তাঁর দেহে বিকার হয়, তার ফলে কখনো কখনো তাঁর অস্থি সন্ধি আলগা হয়ে যায় এবং তার দেহ তখন অত্যন্ত দীর্ঘাকার হয়ে যায়। শুনি সেই জালিয়া আনন্দিত হইল, সবা লইয়া গেল মহাপ্রভুরে দেখাইল। তা শুনে সেই জেলেটি অত্যন্ত আনন্দিত হল, সে তখন সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভুকে দেখালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে। আজকে 70টা শ্লোক হলো, কালকে আরো 50টা হবে।